নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের প্রারম্ভে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধু, নিয়মিত শুনছেন যাত্রা পুস্তকের আলোচনা। ইসরায়েল জাতিকে ঈশ্বর আশ্চর্যভাবে মিশরের বন্দী দশা থেকে মুক্ত করলেন, কিন্তু হায় মানুষ, ভুলে গেল তার দয়া। সমস্যা সামনে এলে করল তারা বচসা, কিন্তু ঈশ্বর তাঁর সৃষ্ট মানুষকে ভালোবাসেন। শত অবদ্ধতা সত্ত্বেও তিনি ক্ষমা করলেন, প্রয়োজনীয় সব কিছু দান করলেন ও দুগ্ধমধু প্রবাহী দেশ তাদের প্রদান করলেন। আজও ঈশ্বর আপনাকে তার আলোয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। বন্ধু, সেই ডাকে কি আপনি সাড়া দেবেন? শুনুন তাহলে জীবনবাণী।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে যাত্রাপুস্তক তার ১৫ অধ্যায় ১২ পদ থেকে আলোচনা করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত অনুষ্ঠানে আমরা শুনেছিলাম যে ঈশ্বর মসির নেতৃত্বে ইসরায়েল জাতিকে মুক্ত করে বার করে আনলেন, আর তখনই আমরা দেখতে পাই যে ফরৌনের সৈন্যগণ তাদের পশ্চাৎ ধাওয়া করে তাদেরকে ধরে আবার তাদের দেশে ফিরিয়ে আনবার জন্য যখন প্রচেষ্টা করছেন ঈশ্বর অলৌকিক কার্যের দ্বারা সেই সমুদ্রকে দুভাগ করে দিয়ে তার মধ্যে দিয়ে ইসরায়েল জাতিকে অপর পারে নিয়ে এলেন, এবং যখন সেই সৈন্য সামন্ত যখন তাদের ধাওয়া করল দুই ধার থেকে সেই জলধারা এসে তাদেরকে চাপা দিল এবং তারা সকলে মারা পড়ল, আর ইসরায়েল জাতি তাদের সমস্ত মৃতদেহ দেখতে পেল। আর তারা যখন রক্ষা পেল তখন মসি এবং ইসরায়েল সন্তানগণ ঈশ্বরের গৌরব প্রশংসা করতে এক অদ্ভুত বিজয় সঙ্গীত গেয়ে উঠল। সেই বিজয় সঙ্গীত আমরা আজকের পুনরুদ্ধায় ১২ এবং ১৩ পদ থেকে শুরু করি। লেখা আছে, তুমি আপন দক্ষিণ হস্ত বিস্তার করিলে, পৃথিবী উহাদিগকে গ্রাস করিল। তুমি যে লোকদিগকে মুক্ত করিয়াছ তাহাদিগকে নিজ দয়াতে চালাইতেছ, তুমি নিজ পরাক্রমে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় ঈশ্বরের চরণতলে অবনত হই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। যিশু নামে আমরা তোমার কাছে আসি এবং আমাদের অযোগ্যতা অপরাধ সকল তোমার কাছে স্বীকার করি এবং তোমার কাছে প্রার্থনা করি, তুমি তোমার বাক্য তোমার পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদের মাঝে প্রকাশ করো। তোমার সত্য ধরে রাখতে, সত্য অনুযায়ী জীবনযাপন করতে তুমি আমাদেরকে সাহায্য করো। তোমার বাক্যে সেই সত্যই আমাদেরকে স্বাধীন করে। প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো তাদের ব্যক্তিগত জীবনে, কার্যক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, তাদের জমি জমায়, তাদের পশুধনে, যা কিছু তুমি দিয়েছ তার মধ্যে দিয়ে তোমার আশীর্বাদ দিয়ে তাদেরকে উন্নতিতে তোমার উপর নির্ভর করে এগিয়ে চলতে তুমি সাহায্য করো। আমাদের দেশকে আশীর্বাদ করো, দেশ নেতাদেরকে আশীর্বাদ করো। প্রভু, আজকের বিশেষ করে প্রার্থনা করি আমাদের দেশে যে সমস্ত লোকেরা দুঃখ কষ্টে এবং অভাবে পীড়ায় কষ্টের মধ্যে আছেন, তাদের প্রতি তুমি দয়া করো, তোমার মঙ্গল হস্ত তাদের উপরে বিস্তার করে তোমার আশীর্বাদ তুমি দান করো। সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে বর্তমানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে দ্বিতীয় পুস্তক যাত্রা পুস্তকের ১৫ অধ্যায় মসি এবং ইসরায়েল সন্তানদের বিজয় সঙ্গীত নিয়ে আলোচনা করছি। ১২ এবং ১৩ পদ পাঠ করেছি। আমরা দেখি এখন তো ইসরায়েল সন্তানগণ মুক্তিপ্রাপ্ত, আর মানুষের জীবনে প্রথমে এই মুক্তি আসতে হবে। আজ কিন্তু এটি বিশেষ গুরুত্বপূর্ণ, মানুষকে তা বুঝে নিতে হবে। একইভাবে আমরা দেখি আমাদের সময় ক্রুশের উপরে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে, অর্থাৎ খ্রিস্টের সাধিত মৃত্যুর মুক্তিযজ্ঞে যদি বিশ্বাস করে পরিত্রাণ গ্রহণপূর্বক আপনি মুক্তিপ্রাপ্ত না হন, তাহলে ঈশ্বর তাঁর উদ্দেশ্যে আপনাকে কিছু করতে দেন না, কোনো দাবি তার আপনার উপরে নেই। এখানে ১৩ পদে পাই, তুমি যে লোকদিগকে মুক্ত করিয়াছ তাহাদিগকে নিজ দয়াতে চালাইতেছ, তুমি নিজ পরাক্রমে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ। আমাদের পরিত্রাণ বা মুক্তি লাভের পরবর্তী অবস্থা হতে আমাদের নতুন জীবন শুরু হয় ও সেই জীবনের হিসাব গণিত হয়, কারণ পরিত্রাণ পেলে স্বর্গীয় জীবন পুস্তকে আমাদের নাম লিখিত হয়। অতএব সেই সময় হতে কিভাবে চলছি, ঈশ্বরের সহভাগিতায় ঠিক আছে কিনা তা ঈশ্বর দেখেন, আর সেই মতোই আমাদের অনন্ত আবাসের অভিমুখে আমরা চলতে থাকি। যাত্রা পুস্তক ১৫ অধ্যায় ১৪ থেকে ১৯ পদে আমরা পাই, ঈশ্বর সেই দিনের সেই ইসরায়েল জাতির মতোই আমাদেরকে আমাদের জন্য নিরূপিত স্থানে সেই ঈশ্বরের অধিকার পর্বতে বহন করে নিয়ে চলেছেন। সেই স্থানে তো তাঁর রক্তে কৃত প্রথম জাতদের জন্য আজ সেই ধর্মধাম বলতে এই আত্মাগণের গন্তব্যস্থল অতি পবিত্র স্থান ও নতুন জেরুসালেম সিয়ন, মন্দিরের মধ্যবর্তী প্রাঙ্গণ পবিত্র স্থান, অতি পবিত্র স্থান, নতুন পৃথিবী, নতুন আকাশ ও নতুন জেরুসালেম বা সিয়ন, এরই নকশায় মসি নির্মাণ করিয়েছিলেন ঈশ্বর দত্ত নির্দেশ অনুযায়ী সমাগম তাম্বু, ঈশ্বর ও মানুষের মিলন স্থল। মানুষ তার বিশ্বাস ও চালচলন, ঐশ্বরিক জীবনযাপনে যা নমুনা ঈশ্বরের কাছে তুলে ধরে, সেই মতো তার জন্য স্থান স্বর্গেতে নিরূপণ হবে। সতর্ক হন যেন মিশ্রীয়দের ন্যায় বিনষ্ট না হই। যাত্রাপুস্তক পুনরোধ্যায় 20-21 পদে দেখুন লেখা আছে, পরে হারনের ভগিনী মরিয়ম ভাববাদিনী হস্তে মৃদঙ্গ লইলেন, এবং তাহার পশ্চাৎ পশ্চাৎ অন্য স্ত্রীলোকেরা সকলে মৃদঙ্গ লইয়া নৃত্য করিতে করিতে বাহির হইল। তখন মরিয়ম লোকদের কাছে এই ধোয়া গাইলেন, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গান করো, কেন তিনি মহিমান্বিত হইলেন, তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। এখানে মসির বোন মরিয়মের সম্পর্কে লক্ষ্য করা যায়, যিনি ভাববাদিনী ছিলেন এবং সমস্ত স্ত্রীলোকদেরকে ঈশ্বরের প্রতি প্রশংসা মুখর হয়ে উঠতে প্রেরণা দিয়েছেন। তিনি মসি ও হারনের ভগিনী, তিনি উল্লাসিত হয়ে মৃদঙ্গ সহ নৃত্য ও গীত করলেন, কৃতজ্ঞতায় ভরপুর হয়ে উঠলেন। এই মুক্তির জন্য, এই মহান উদ্ধারের জন্য, আমাদের পাপ ও নর হতে পরিত্রাণের জন্য কৃতজ্ঞতা সহ ঈশ্বরের স্তব বলি উৎসর্গ করি কিনা আসুন আমাদের জীবনে অনুসন্ধান করে দেখি। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের আলোচ্য বিষয়ে ধ্যান করতে গিয়ে আপনি নিশ্চয়ই মনে করেছেন যে ইসরায়েল জাতি সমুদ্রকে অতিক্রম করেছে, প্রান্তরের পথে চলতে শুরুও করেছে, ঈশ্বরকে তাদের কৃতজ্ঞতা ভরা হৃদয়ে উৎসর্গ করেছে। মহান ঈশ্বরদত্ত মুক্তি লাভ করে তারা এখন এমন এক পথে এসে পড়েছে যেখানে শুধুই ফুলগুলো বিছানো রয়েছে, পথের কাঁটাগুলো সরে গিয়েছে, পাথরগুলো দূর হয়ে গিয়েছে, তাদের যাত্রাপথে আকাশে কোনো মেঘের চিহ্ন নেই, ঝড় তুফানের আশঙ্কাও নেই। কিন্তু তিন দিনের প্রান্তর পথ অতিক্রম করে আসার পর তাদের এখন কি ঘটেছে দেখুন, তারা তৃষ্ণার্ত হয়েছে। 15:22 পদে দেখুন, আর মসি ইসরায়েলকে সুপসাগর হইতে অগ্রে চালাইলেন, তাহাতে তারা সুর প্রান্তরে গমন করিল, আর তিন দিন প্রান্তরে যাইতে যাইতে জল পাইল না। মিশর ছিল জলের প্রাচুর্য, ইসরায়েল সন্তানেরা সেই প্রাচুর্যের মধ্যে বসবাস করে এসে সুপসাগর অতিক্রমের পরই, তিন দিন প্রান্তর পথযাত্রার পরই এমন এক পরিস্থিতিতে এসে পৌঁছাল, পান করার বা ব্যবহার উপযোগী জল তারা পেল না। মিশরে তারা এতদিন কত জলাধারা বা চৌবাচ্চা দেখেছে, কিন্তু জীবন জলের স্রোত তারা দেখেনি। আমাদের আত্মিক জীবনের অভিজ্ঞতা অনুভবকে একটু লক্ষ্য করে দেখি, প্রান্তর পথযাত্রার পর আমাদের প্রয়োজনীয়তাকে অনুভব করি। সুপসাগর অতিক্রম হল আমাদের মিশর মুক্তি বা পাপ মুক্তি বা নরক মুক্তির চিহ্ন, অর্থাৎ জগৎ পাপ শয়তান হতে মুক্তি বা পরিত্রাণ লাভের পর গ্রহণ করলাম, যা সুপসাগর অতিক্রমকে দেখায়। এরপর আর মিশরের জলধারের প্রয়োজন হয় না, জগতের ভোগবিলাস আর নয়, তখন শুরু হয় আত্মার পিপাসা। এই পিপাসা নিবারণের জন্য চাই জীবন, জীবন জলের স্রোত। বাইবেলের নতুন নিয়মে ফিলিপীয়দের প্রতি সাধু পৌলের পত্রে 3:7-10 পদে লেখা আছে কি জানেন, এখানে লেখা রয়েছে, কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম, আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যীশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি, তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবত গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখভোগে সহভাগিতা জানিতে পারি, এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই। ঈশ্বরের সন্তানকে মুক্তি বা পরিত্রাণ লাভের পর এই অভিজ্ঞতা লাভ করতে হবে। ঈশ্বরের শান্তি খ্রিস্টেতে উপলব্ধি করা যায়। পরিত্রাণ প্রাপ্তির পর আপনার আত্মার পিপাসার জন্য আপনি চারিদিকে দেখবেন, পিপাসা সৃষ্টি হবে যখন দেখবেন জল পাচ্ছেন না, কিন্তু একেবারেই চিন্তিত হবেন না, বা মিশরের জলকুণ্ডের পশ্চাৎ দিকে যাবেন না, পেছনে ফিরবেন না। জীবন জলের স্রোত তো আপনার অতি নিকটবর্তী, তা থেকেই পান করুন। জাগতিক জলকুণ্ড আত্মিক প্রান্ত যাত্রাপথে আপনার পশ্চাৎ যাবেই, যেন আপনি তা পান করেন। আপনার পথের ক্লান্তি কিন্তু যায় না তাতে, তা আপনার পিপাসাকে নিবৃত্ত করবে না, কারণ আত্মার পিপাসা নিবারণের ক্ষমতা তার নেই। এই প্রসঙ্গে দেখুন বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচারের 7:37 প্রভু যীশু কি বলেছেন। যীশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। বাস্তবিকই তাঁর সান্নিধ্যে আসা কি মধুর বিষয়, কত সুন্দর, কতই না আনন্দদায়ক বিষয়। পিপাসা ও পিপাসা নিবৃত্ত না হওয়া হল ইসরায়েল সন্তানদের প্রান্তযাত্রার প্রথম অভিজ্ঞতা। এখন আমরা দ্বিতীয় অভিজ্ঞতা লক্ষ্য করব, আসুন 23-26 পদে। পরে তাহারা মারাতে উপস্থিত হইল, কিন্তু মারার জল পান করিতে পারিল না, কারণ সেই জল তিক্ত, এই জন্য তাহার নাম মারা তিক্ততা রাখা হইল। তখন লোকেরা মসির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, আমরা কি পান করিব? তাহাতে তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিলেন, আর সদাপ্রভু তাহাকে একটা গাছ দেখাইলেন, তিনি তাহা লইয়া জলে নিক্ষেপ করিলে জল মিষ্ট হইল। সেই স্থানে সদাপ্রভু ইসরায়েলের নিমিত্ত বিধি ও শাসন নিরূপণ করিলেন এবং তাহার পরীক্ষা লইলেন, আর কহিলেন, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর ভাবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণ দাও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশ্রীয়দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না, কারণ আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। পরে তাহারা এলিমে উপস্থিত হইল, সেই স্থানে জলের 12 উনুই ও 70 খরচুর বৃক্ষ ছিল, তাহারা সেই স্থানে জলের নিকটে শিবির স্থাপন করিল। সমুদ্রের পরপারে তারা যে জলের সন্ধান পেয়েছিল তা কিন্তু তেঁত। চিন্তা করুন, 3 দিন প্রান্তযাত্রার পরে তারা তাদের পিপাসার্ত অবস্থায় যে জলের সন্নিধানে এলো তা তিক্ত, পানের যোগ্য নয়। আর এও ভাবুন যে তারা মুক্তিপ্রাপ্ত, মারা এমন এক স্থান যেখানে ঈশ্বর তাদের পৌঁছে দিলেন। ঈশ্বর তাদেরকে এমন এক পরিস্থিতিতে এনে দিনে ছেড়ে দেননি, কিন্তু লক্ষ্য করেছেন কি, আপনার আমার জীবনে দুঃখ, সংকট, ক্লেশ, সমস্যা আমাদের জীবনকে তিক্ত করে তুলতে পারে, মারার স্বাদযুক্ত করবে, কিন্তু তাকে মিষ্টতা কিভাবে ভরিয়ে তুলবেন, কিভাবে সেই জীবনকে আপনি ব্যবহারযোগ্য বা গ্রহণযোগ্য করে তুলবেন। এখানে বলা হয়েছে একটা গাছ ওই তিক্ত জলে নিক্ষেপ করলেই জল মিষ্ট হল। বাইবেলের পুরাতন নিয়মে দ্বিতীয় বিবরণ তার 21:23 লক্ষ্য করুন, কেননা যে ব্যক্তিকে টাঙানো যায় সে ঈশ্বরের শাপগ্রস্ত। আবার নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে সাধু পৌল বলেছেন 3:13, যে কেউ গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। আমরা পবিত্র শাস্ত্র হতে প্রমাণ পাই প্রভু যীশু খ্রিস্টকে টাঙানো হয়েছিল গাছে বা কাঠের উপরে, তাকে ঝুলানো হয়েছিল, আর সেই ক্রুশ কাঠি পারে জীবনকে মিষ্টতার অভিজ্ঞতায় ভরিয়ে তুলতে পারে, জীবনের তিক্ততাকে দূরীভূত করতে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর আস্বাদ প্রভু যীশু গ্রহণ করেছিলেন এবং মৃত্যু সেই হুলকে চূর্ণ করে দিলেন। বাইবেলেও বলে, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়। করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রে 15:55 এই কথাই বলা হয়েছে, মৃত্যুর হুল হল পাপ, আর সেই পাপই খ্রিস্ট বহন করলেন ক্রুশের উপরে ও সেই পাপ হতে মানুষকে মুক্তি দিলেন। খ্রিস্টের ক্রুশই জীবনের তিক্ত অনুভূতিকে দূর করে জীবনকে মিষ্টতায় পরিপূর্ণ করে তোলে, রোগ ব্যাধি সংকট পরীক্ষায় আমরা পাই জয়। যাত্রাপুস্তক তার 15:27 আমরা দেখি এলিমে তারা এসে পৌঁছাল। এলিম বলতে বোঝায় আশীর্বাদ ও ফলের প্রাচুর্য স্থল। 12 জলের উনুই ও 70 খেজুর গাছ সেখানে ছিল। মারার সেই তিক্ত অনুভবের পর ঈশ্বর তাঁর সন্তানদেরকে নিয়ে এলেন এলিমে। একটা ক্রন্দনের রাত্রির পরেই আসে আনন্দের সেই প্রত্যুষ। কারাগারের অভ্যন্তরে সাধুপিতর প্রবেশ করলেও স্বর্গদূত সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং কারাগারের দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন কেবল ঈশ্বরের সন্তানের জন্য। সাধু পৌল ও শীল অত্যন্ত প্রহিত হলেও এক ভূকম্পন তাদেরকে মুক্ত করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, আজও খ্রিস্টবিশ্বাসীর যাত্রাপথে রয়েছে মারা। মারা মানে সেই তিক্ততা, কিন্তু মারার সেই তিক্ততায় সেখানে এলিমও রয়েছে। পুরাতন নিয়মে জোসেফ সেই মারার অভিজ্ঞতা লাভ করেছিলেন, কিন্তু তার পরে এলিমের উপলব্ধি তাঁর জীবনে মধুরতা এনে দিয়েছিল। হ্যাঁ, সেই মারা ও এলিমের অভিজ্ঞতা মসি, এলিও, দাউদ এবং আজকের দিনেও প্রভুর ভক্তগণ লাভ করেছেন। প্রত্যেক মারার জীবনের কিছু দূরে এলিমের অবস্থান, সমস্ত অন্ধকারময় অবস্থার কিছু পরে এলিমের দীপ্তি আমাদের জন্য, খ্রিস্টভক্তের জন্য রয়েছে। প্রত্যেকটি ক্লেশ পরীক্ষার পর বিশ্বাসীর জীবনে রয়েছে তুরিধ্বনির বা জয়ধ্বনির রব। প্রত্যেকটা জল ঝড়ের অবস্থার পর আকাশে রয়েছে মেঘধনু। খ্রিস্টভক্ত এই অভিজ্ঞতা সহই তার প্রত্যাশার অভিমুখে ছুটে চলেছে ও এক সার্থক জীবনযাপন করেছে। এই পথে ঈশ্বর আমাদের পরিচালনা করেছেন, আর তাই বুঝতে পারি ইসরায়েল সন্তানদের জীবনে যা ঘটেছিল তা আমাদের জীবনে এক এক দৃষ্টান্তস্বরূপ বা ছায়াস্বরূপ। তাদের জীবনে প্রান্তরে চলার পথে কিভাবে বিপত্তি ও সমস্যাগুলো এসেছিল এবং ঈশ্বর সে সমস্তের সমাধানকারী হিসাবে তাদের পরিচালনা করেছেন, আসুন সেই সম্পর্কে দেখি পরবর্তী অধ্যায় অর্থাৎ ১৬ অধ্যায়। ইসরায়েল জাতির অভিজ্ঞতার বিষয় আমরা পড়ছি। বাইবেল শাস্ত্রের মাধ্যমে জানতে পারি তারা মিশর পরিত্যাগের পর সুপসাগর অতিক্রম করল এবং সিনয় পর্বতের পাদদেশে আসতে সাতটা অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছিল, আর সেই অভিজ্ঞতাগুলো হল খ্রিস্টীয় জীবনের অভিজ্ঞতা। মুক্তির গান তারা গাইল প্রশংসা মুখর হয়ে, এবং তিন দিন প্রান্তর যাত্রায় জল বিনা তারা কি কষ্ট ভোগ করেছিল, এমতো অবস্থায় মারায় পৌঁছাল ও মারার তিক্ত জল তাদেরকে ক্ষুব্ধ করল। কিন্তু ঈশ্বরের প্রদর্শিত সমাধান তারা প্রাপ্ত হল, পৌঁছাল এলিমে। সেখানে ছিল জল ও বৃক্ষের উপচয়। এলিম হল ফলবন্ত এক খ্রিস্টীয় জীবনের অভিজ্ঞতা। এখন পাব প্রান্তযাত্রায় তাদের আবার এক পাপময় অবস্থা ও মান্না প্রদান, আর দেখব খ্রিস্টই হলেন জীবন খাদ্য। কিন্তু খাদ্যের অভাবে ইসরায়েল জাতির বচসা ইসরায়েল জাতির বিরুদ্ধে ঈশ্বরকে খোদিত করে তুলেছিল। আসুন আমরা ১৬ অধ্যায় যাত্রাপুস্তকে প্রথম তিনটি পদ পাঠ করি। এখানে লেখা আছে, পরে তাহারা এলিম হইতে যাত্রা করিল, আর মিশর দেশ হইতে প্রস্থান করিবার পর দ্বিতীয় মাসের পঞ্চদশ দিনে ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলী সিন প্রান্তরে উপস্থিত হইল, তাহা এলিমের ও সিনয়ের মধ্যবর্তী। তখন ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মসির ও হারনের বিরুদ্ধে প্রান্তরে বচসা করিল, আর ইসরায়েল সন্তানরা তাহাদিগকে কহিল, হায় হায়, আমরা মিশর দেশে সদাপ্রভুর হস্তে কেন মরি নাই? তখন মাংসের হাঁড়ির কাছে বসিতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করিতাম, তোমরা তো এই সমস্ত সমাজকে ক্ষুধায় মারিয়া ফেলিতে আমাদিগকে বাহির করিয়া এই প্রান্তরে আনিয়াছ। মিশর হতে মুক্তির প্রায় আড়াই মাস পরের ঘটনায় এসে পৌঁছেছি। প্রথমে তাদের বচসা শুনছি মিশর পরিত্যাগের পর সুপসাগর অতিক্রমের পূর্বে, কিন্তু মসির মাধ্যমে ঐশ্বরিক নির্দেশে তারা সমুদ্র অতিক্রম করার পর মুক্তির গানে তারা উল্লাসিত হয়ে ঈশ্বরের প্রশংসা করেছিল। অথচ এই অবস্থা তারা বেশি দিন ধরে রাখতে পারল না, পুনরায় বচসা করল, কেননা প্রান্তযাত্রায় এক এক কষ্টের সম্মুখীন হয়ে তারা তাদের পুরানো দাসত্ব জীবনের অবস্থাকেই সুখের জ্ঞান করেছিল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজ এমন বহু খ্রিস্টান রয়েছেন যারা পরিত্রাণ প্রাপ্তির পরেও তাদের পুরাতন জীবনে ফিরে যেতে চায়, প্রলোভনকে জয় করতে অক্ষম হয়ে পড়ে, পরিত্যক্ত পুরাতন বস্ত্রের প্রতি তাদের এক লিপ্সা থেকে যায়। আত্মিক এই নতুন জীবনের অভিজ্ঞতায় তারা আনন্দ খুঁজে পায় না। ঈশ্বরের সঙ্গে উপযুক্ত সহভাগিতা রক্ষার অভাব ও পবিত্র আত্মার অভিষেকের সহায়তার অভাব এমন পতন নিয়ে আসে। অতএব চাই ঈশ্বরের চালনা ও প্রেরণা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আসুন আমাদের অন্তরকে পরীক্ষা করে দেখি যে সেখানে রয়েছে কি কোনো বচসা, খেদ, অভিযোগ। আসুন ঈশ্বরের প্রতি আমরা দৃষ্টিপাত করি। তিনি মহিমাময়, কৃপাময়, ক্রোধে ধীর, দয়াতে মহান, তিনি প্রেমে পরিপূর্ণ। ইয়োবকে দেখে শিক্ষা লাভ করি। তিনি সবকিছু হারিয়ে এই কথাই বলেছিলেন, ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর নিয়েছেন, তার নাম ধন্য হোক। ঈশ্বরের কাছ থেকে শুধু মঙ্গলই নেব, অমঙ্গল নেব না। ঈশ্বর তাকে সব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তার জীবনে ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, বিশ্বাস, নির্ভরতা সকল কিছু হারিয়েও তিনি বলেছেন ঈশ্বরই মহান, তার আরাধনা করেছিলেন। হবকুক ভাববাদীর জীবনে আমরা দেখি বাইবেলের পুরাতন নিয়মে সেই একই বিষয়। তিনি প্রথমে বচসা করেছেন, কিন্তু শেষকালে যখন ঈশ্বর তাকে দর্শন দিলেন তার বাক্যের মধ্যে দিয়ে, তখন উপলব্ধি করে বললেন, আমার ডুমুর ফল যদি না ফলে, আমার যদি চাষবাসও ঠিক মতন না হয়, আমার যদি খোঁয়াড়ে যদি মেষপালও যদি না হয়, তথাপি আমি ঈশ্বর আনন্দ করব, ঈশ্বরই আমার শক্তি। আসুন সেই ঈশ্বর হাতে নিজেকে সমর্পণ করি, প্রার্থনায় যাই। মঙ্গলের আকর ঈশ্বর, তোমার ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগের জন্য, তোমার বাক্যের জন্য। প্রভু, তুমি আমাদেরকে দেখালে যে জীবনে তিক্ততা আসতেই পারে, কিন্তু তুমি আমাদেরকে সেই মিষ্টতা দান করে থাকো। তুমি আমাদেরকে এলিমের কাছে নিয়ে যাও, যেখানে রয়েছে জল, যেখানে রয়েছে ফল। তুমি আমাদেরকে সেই জীবন দান করো, যেন আমরা আমাদের দৃষ্টি তোমার দিকে রাখি, আমাদের জীবনের সমস্ত বচসা তুমি দূর করে দাও, এবং ক্ষমা করো সেই সমস্ত অভিযোগ যা তোমার বিরুদ্ধে আমরা করে থাকি। আমাদেরকে সাহায্য করে যেন আমরা তোমার গৌরব ও প্রশংসার রত থাকতে পারি। সঙ্গে থাকো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন।
সফলতা যিশুরই নামে আছে, সফলতা যিশুরই নামে, শয়তান পাপার মৃত্যুর পর আছে সফলতা যিশুরই নামে, তিনি প্রভু, তিনি রাজা।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা জীবনবাণী অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা হল জীবনবাণী, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে বন্ধু, ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।